তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আর এই অনুষ্ঠানে আজকে আমরা বিষয় নিয়েছি ইবাদতের নূর। এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা মানুষকে এবং জিনকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা দুনিয়াতে এসে নানান ধরনের কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে গিয়েছি, ইবাদত থেকে অনেক দূরে সরে গিয়েছি। ইবাদতের যে নূর আছে, এই নূর থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। কেননা যারা ইবাদত করে, নামাজ পড়ে, কোরআনে পাকের তেলাওয়াত করে, রোজা রাখে, তাসবিহ তাহলিল পাঠ করে, নেক আমল করে, হারাম থেকে বাঁচে, তো আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে নূর দান করে দেয়। আল্লাহ তাআলা তার কবরের মধ্যে নূর দান করে এবং কবরকে আলোকিত করে দেয়। মিজানের পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দেয়। পুলসরাতেও আল্লাহ তাআলা নূর দান করে, যে যত ইবাদত করবে, বন্দগি করবে, সেই পরিমাণ নূর সে পুলসরাতের উপরে পাবে এবং পুলসরাতের আলোর মাধ্যমেই সে পুলসরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। তো নামাজকেও নূর বলা হয়েছে। আজকে এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবিয়ে রহমত, শফিয়ে উম্মত মুস্তফা, জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে এবং কনজুল উম্মালে এই হাদিসটি রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, দেখুন কিয়ামতের দিন নফসি নফসির সময় হবে, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। সেদিন এত কঠিন হবে কি মা তার সন্তানকে চিনবে না, সন্তানও তার মাকে চিনবে না। দুনিয়াতে যে বন্ধু আছে, এক বন্ধু বলে অপরকে, আমি তোমার জন্য প্রাণ দিতে রাজি, তো এই বন্ধুও কিয়ামতের দিনে নিজের বন্ধুর পরিচয় দিবে না, চিনবে না। অনেক ভয়াবহ সময় হবে, মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হয়ে যাবে, জিবাটা বুকে এসে ঝুলবে পিপাসার কারণে এবং আল আতাস করবে। সেই ভয়াবহ সময়ে মানুষ নিজে নিয়েই চিন্তা ভাবনায় মগ্ন থাকবে কি আমার কি হবে আজকে, কেউ কারো পাশে দাঁড়াবে না। আমার নবী তো দয়ার ভাণ্ডার, আমার নবী তো রহমতুল্লিল আলামিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুনিয়াতে থেকে আমার উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, তো সে ব্যক্তি কিয়ামতের দিনে আমার বেশি নিকটে থাকবে। আর যদি রহমতুল্লিল আলামিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে শাফাতের দরজা খুলবে, কিয়ামতের দিনে কেউ খতিব হবে না, খতিব আমার নবী হবেন, অর্থাৎ খেতাব করবেন, কথা বলবেন আল্লাহর সাথে। তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শফিক আছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যে ব্যক্তি থাকবে তো তার কিয়ামতের ভয়ও থাকবে না, কোনো ডরও থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি পরিমাণে দরসি পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমত পূর্ণ প্রভাত, আর আজকে আমরা বিষয় নিয়েছি ইবাদতের নূর। আমাদের সাথে আলফে সানি ভাই রয়েছেন আর ইব্রাহিম ভাই রয়েছেন, নাতখা ইসলামী ভাই। আমরা কালামও শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে কল করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, এসএমএসও করতে পারবেন। চলুন আমরা ইব্রাহিম ভাইয়ের কাছে যাই আর কালাম শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় ইসলাম ভাইরা, আসুন আহমদ বাড়ি তালা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মোমিনের নিয়ত তার আমলের চরিত্র। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি আমি আহমদ বাড়ি তালা পাঠ করবো আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনার আহমদ বাড়ি তালা শ্রবণ করবেন আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আসুন আহমদ বাড়ি তালা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই।
صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمدی آمی مدینہ تے جب آجی نہ ہوئے تو کل جب آمی مدینہ تے جب آجی نہ ہوئے যাব আকামায় ডাকিবে আজি নহয় তো কল যাব সল্লি আলা রাসূলিনা সল্লি আলা মুহাম্মাদী মুহাম্মাদি আল্লাহু 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 সব সময় আল্লাহু 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 সর্বদা সবখানে সব সময় আল্লাহু সর্বদা সবখানে আল্লাহু আল্লাহু পরো আল্লাহু 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 প্রতিক্ষণ যেন থাকি খোদার জিকিরে আজীবন যেন থাকি খোদার জিকিরে মরণাম যেন হয় খোদার জিকিরে জিকির যেন আলোকিত হয় হৃদয়ে আল্লাহু 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 সব সময় সবখানে সর্বদা আল্লাহু সর্বদা সবখানে আল্লাহু 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 পুষ্পকলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জলমল এই আকাশ এই পাতাল পবনার জলস্থল তেনে মগ্ন খোদার জিকিরে আল্লাহু পড়ো আল্লাহু 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 আল্লাহ আল্লাহ সব সময় সবখানে আল্লাহ আল্লাহ সর্বদা সবখানে সব সময় আল্লাহ পড়ো আল্লাহ 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 হে খোদা সুমহান হে রহিম রহমান সৃষ্টি করেছো তুমি সারা জগত চারিদিক শোনা যায় তোমারই গুণগান তোমায় পেতে বেকুলে হৃদয় আল্লাহ গো পড়ো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো সর্বদা সবখানে সব সময় আল্লাহ গো সর্বদা সবখানে সব সময় আল্লাহ গো সর্বদা সবখানে সব সময় আল্লাহ গো আল্লাহ 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 খোদারি গুণগান সূর্যেরি কিরণে খোদারি গুণগান ফুলেরি বাগানে খোদারি গুণগান ভবনে গগনে গুণগানি যেন আমার প্রাণ আল্লাহ গো আল্লাহ 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 সব সময় আল্লাহ সর্বদা সবখানে সব সময় আল্লাহ 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 আল্লাহ
মাশা আল্লাহ মাশা আল্লাহ খুব সুন্দর হামদে বারি তাআলা আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চলতে ফিরতে উঠতে বসতে জিকির করার তৌফিক দান করুক। কেননা যে সব সময় জিকির করে তার অন্তর জীবিত থাকে, আর যখন অন্তর জীবিত থাকবে তো আল্লাহ তাআলা সেখানে নূর দান করে দেবেন, আর যখন নূর অন্তরে চলে আসবে তো সে আল্লাহ তাআলার মারফাতও অর্জন করতে পারবে, গুনাহ থেকে নাফরমানি থেকে দূরে থাকবে। নামাজকেও নূর বলা হয়েছে। হযরতে সাইয়েদুনা আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হয়েছে, নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সালাতু নূরুন, নামাজ হলো নূর। সুবহানাল্লাহ। আর যখন নূর অন্তরে চলে আসবে তো অন্তর থেকে ঘৃণা অহংকার বিদ্বেষ নীলজ্জতা এগুলো সব দূর হয়ে যাবে। আর একটি রওয়ায়েতে রয়েছে যে নামাজ যখন বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পড়ে তো আল্লাহ তাআলা তাকে হিকমত দান করে দেন, বুরহান দান করেন, দলিল দান করেন। হযরত মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহি তাআলা লিখেন, নামাজ মুসলমানের অন্তরের চেহারায় কবরে কিয়ামতের দিনেও আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। চেহারাতেও আল্লাহ তাআলা নূর দান করবেন যে নামাজ পড়বে, কবরেও আল্লাহ তাআলা নূর দান করে দিবেন, কিয়ামতের দিনেও দিবেন, এবং পুলসরাতের উপর সিজদার চিহ্ন টর্চ লাইটের মতো আলো দিতে থাকবে, এবং এই আলোর মাধ্যমে সে পুলসরাত পার হয়ে যাবে। আরও কিছু আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ্জাবাজাল আমাদের সাথে আলফিসানি বাপু রয়েছেন, তাতেও কিছু মাদিনী ফুল নেওয়ার চেষ্টা করব। জি বাপু,
মূলত ইবাদত আল্লাহর জন্য করা হয়।
জি।
আর যখন ইবাদত আল্লাহর জন্য হবে আল্লাহ পাক এই ইবাদতের মাঝে নূর সৃষ্টি করে দিবেন, যে নূর দ্বারা বান্দা উপকৃত হবে। নূর বা জ্যোতি, এটা আল্লাহ পাকের এমন এক নিয়ামত যার মাধ্যমে নবী রসুল ও আল্লাহর একনিষ্ঠ বান্দারা আল্লাহর নির্দেশে মানুষকে ভ্রষ্টতার পথ থেকে আলোর পথে পরিচালিত করে। নূর মানেই হচ্ছে আলো, এই আলোর পথটা দেখিয়ে থাকে। পবিত্র কোরআনে পাকের মধ্যে এসেছে, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ, আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা অবিশ্বাসী, খোদাদ্রোহী, অপশক্তি তাদের অভিভাবক, তারা তাদের আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়, ওরা হলো জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা বাকারা আয়াত নম্বর 257। তো সৎ আমলের মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে নূর অর্জিত হয়। এই যদি নূর অর্জন করতে পারে, তাহলে এই নূরের আলোতে কিয়ামতের দিন সফলতা অর্জন করা যাবে। এই নূরের মাধ্যমে মানুষ আলোকিত হবে হাশরের ময়দানে, উলসিরাতে ও জান্নাতে।
সুবহানাল্লাহ।
তারা সব দিক থেকে নূর বেষ্টিত থাকবে, তাদেরকে অন্ধকার আচ্ছন্ন করতে পারবে না, নূর যার মধ্যে থাকবে।
জি।
তো এই নূর অর্জিত হওয়ার বিশেষ কিছু আমল রয়েছে। মূলত বান্দার প্রত্যেকটি আমলই হচ্ছে নূরানিয়াত হওয়ার মাধ্যম। তারপরেও কিছু কিছু আমলের ব্যাপারে স্পেসিফিক বলা হয়েছে যে এই আমলগুলো করলে আল্লাহ পাক তাকে নূর দান করবে। যেমন সিজদার ব্যাপারে এসেছে,
জি,
সিজদা করলে ওই ব্যক্তির কপাল নূর হয়ে যাবে, নূরান্বিত হবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে চেনা খুব সহজ হয়ে যাবে।
জি।
তো এভাবে করে,
এবং যে ব্যক্তি সবসময় ওযু অবস্থাও থাকবে,
ওযু অবস্থায় যে যে ব্যক্তি থাকবেন, ওযু এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইবাদত।
জি।
ওযু না হলে আপনার কোনো আমল, এটা নামাজ যেটা করতে গেলে পবিত্রতা দরকার, সেই পবিত্রতা যদি অর্জন না হয়, আর পবিত্র অর্জনের মাধ্যম হচ্ছে ওযু। তো সালাত কবুল হওয়ার একটা শর্ত হচ্ছে ওযু, এটা হচ্ছে একটা পূর্ব শর্ত। সালাত কবুল হওয়ার জন্য একটা পূর্ব শর্ত হচ্ছে ওযু। তো নুয়াইম ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখে। ওযু করতে তিনি মুখমণ্ডল ও হাত দুটি এমনভাবে ধুলেন যে প্রায় কাঁধ পর্যন্ত ধুয়ে ফেলেন। এরপর পা দুটি এমনভাবে ধুলেন যে পায়ের নালার কিছু অংশ ধুয়ে ফেলেন। এভাবে ওযু করার পর বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আমার উম্মত ওযুর প্রভাবে কিয়ামতের দিন দীপ্তময় মুখমণ্ডল ও হাত পানি উঠবে।
সুবহানাল্লাহ।
দীপ্তময় মানে নূর।
জি।
কাজেই তোমাদের মধ্যে যারা সক্ষম তারা যেন বেশি বিস্তৃত দীপ্তি সহ উঠতে চেষ্টা করে। মুসলিম শরীফের হাদিস। এখানে এই জিনিসটি বোঝা গেল যে ওযু এর মাধ্যমে অঙ্গ পতঙ্গগুলো নূর হবে। আমরা যে অঙ্গ পতঙ্গগুলো ধৌত করি, চেহারা ধৌত করি, মুখমণ্ডল, সমস্ত মুখমণ্ডল ধৌত করি, আমরা হাত ধৌত করি, আমরা পা ধৌত করি, মাথা মাসাহ করি, স্বাভাবিকভাবেই যেই অঙ্গ পতঙ্গ নূর হবে সেই অঙ্গ পতঙ্গ জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না।
সুবহানাল্লাহ।
এজন্য ওযুর এটা ভূমিকা অপরিসীম রয়েছে। আমাদেরকে সঠিকভাবে ওযু করা জানতেও হবে। এখন শুনলাম যে ওযু যে ব্যক্তি করবে তার চেহারা নূরান্বিত হবে, তার অঙ্গ পতঙ্গ নূর হবে। এখন সঠিক পদ্ধতিতে যদি আমি ওযুই না করি, তাহলে আমার এটা কি হবে? ওযু হলো না, নামাজও হলো না। আপনি দেখে থাকবেন আরমান ভাই, কিছু মানুষ রয়েছেন জামায়াতকে ধরার জন্য তড়িঘড়ি করে উঁচু করে। খুব ভালো কথা, জামায়াত আমাকে ধরতে হবে, লেট করে আসলাম, আমি কি করবো? এখন তড়িঘড়ি করে উঁচু করার মাধ্যমে কারো কনুইর কোথাও কোথাও হাতের কোথাও পায়ের কোথাও দেখবেন যে মুখমণ্ডল ধৌত করার যে জায়গা, এগুলো কি ঠিক মতো ঠিকভাবে ধৌত হয়নি, শুকনো রয়ে গেছে। এখন যদি একটি পশমও যদি শুকনো রয়ে যায়, তাহলে তার তো উঁচু হলো না। এজন্য অজু না হলে তার জামাতে অ্যাটেন্ড করার মানে কি? কোনো লাভই তো হলো না, তাই না? তো এখন কি করতে হবে আপনাকে? আমার এক রাকাত ছুটে যাক, কোনো সমস্যা নেই, কিন্তু অজুটাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে।
আর অজুটাই যদি না হলো,
না হলো তার নামাজই হবে না।
জি,
এজন্য এক রাকাত ছুটে যাক, কিন্তু আমাকে অজু ঠিকভাবে করতে হবে। আপনার জামাতের অনেক দরদ থাকা উচিত, আলহামদুলিল্লাহ থাকা উচিত, জামাতে দরদ থাকা উচিত, আমি জামাতের সাথে নামাজ আদায় করব। তো আপনাকে কমপক্ষে 10 মিনিট আগে আপনি আসুন, এসে ওযু করুন, ওযু করার পরে হাতগুলো ভালোভাবে শুকাক, তারপর আপনি মসজিদে প্রবেশ করুন। আল্লাহ তালে যদি তৌফিক দান করেন তাহলে সুন্নাত নফল আদায় করুন, এরপরে আপনি কি ফরজের একবারে প্রথম কাতারে প্রথম তাকবীরের সাথে আপনি জামাত আদায় করেন। নেক আমল রিসাল আমির সুন্নাত দিয়েছেন, এর মধ্যে একটা আমলও রয়েছে।
জি,
এটা উত্তম একটা কাজ। কিন্তু এই যে ভাইয়েরা জামাতকে পাওয়ার জন্য তড়িঘড়ি করে উজু করে, আমি জামাত তো পেয়ে গেলাম কিন্তু নামাজ হলো না, কেননা আপনার উজু হয়নি। তো মুখমণ্ডল ধৌত করার পদ্ধতিগুলো শিখতে হবে আমাদের, হাত ধৌত করার পদ্ধতি শিখতে হবে আমাদের, মুখ ধৌত করার পদ্ধতি শিখতে হবে আমাদের, পা ধৌত করার পদ্ধতি শিখতে হবে আমাদের, মাথা মাসেহ করা, ঘাড় মাসেহ করা, কান মাসেহ করা, এগুলো পদ্ধতি শিখে আমার আমলটা করতে হবে। মূলত ইবাদতের নূর তখনই হবে যখন আপনি ইবাদত শিখে সঠিক পদ্ধতির মাধ্যমে আপনি ইবাদতটা করবেন, তখন আপনার, কারণ ইবাদতের নূর পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা, পাক পবিত্র থাকা। এখন আপনি পাক পবিত্রই হলেন না, তাহলে আপনি নূর কীভাবে পাবেন? ইবাদত হবে না, নূর পাবেন না। আর নূর না পালে কিয়ামতের দিন, হাশরের দিন আমরা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকব।
অনেকে নেল পলিশ লাগিয়ে নেয়, তো নেল পলিশ যখন লাগিয়ে নেয় তো সেইভাবে যদি কেউ ওযু করে তাহলে তো ওযু হবে না।
এখন তো নেল পলিশের চেয়েও আপনার আরেকটা জিনিস চলে আসছে, যেটা আমাদের মহিলাদের মধ্যে, মহিলারা যে মেহেদি লাগায়, যেটা গাছের মেহেদি পাতা আমরা যেটা জানি, সেটা লাগিয়ে অনেক সময় ধরে একটু বসতে হয়, তখন লাল হয়। আর এখন অটোমেটিক্যালি স্পিরিটওয়ালা কিছু আপনার মেহেদি কোন পাওয়া যায়, কোন বলে এটাকে, টিউব বলে, তো এগুলো দিলে আমার চেয়ে মহিলারা ভালো বলতে পারবে, এর উপর তেহকিকও হয়েছে, আবরণের মতো পড়ে, আবরণ যেটা পরবর্তীতে উঠে যায়। আপনি দেখবেন যে মেহেদি যদি লাগানো হয় রং লাগে, রং, রংটা উঠলে আপনি দেখতে পারবেন না, কিন্তু আবরণ যখন পড়বে তখন আবরণটা উঠে যাবে, চলটার মতো উঠে যাবে। তো এখন এই আবরণ যে পড়লো, এই এখন তো এই আবরণের কারণে সেখানে পানি যেতে পারবে না। এখন এই আবরণ দেয়া আপনি দিলেন, আপনার নামাজ ওযু গোসলে কি হবে? কিন্তু নেল পালিশ দিল না, সে আবরণ দিল, মানে সে মনে করল, মানুষ তো বুঝে না, বাজার থেকে পেলো আর কিনে নিয়ে আসলো। আবার কিছু মেহেদি এমনও আছে যে শুধু রং হবে, আবরণ হবে না, যেটা দেখে নিতে হবে, দেখে কিনতে হবে। তো এই জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে বোঝা উচিত, যেগুলোতে আবরণ পড়বে, আমি আবারও বলছি, যে মেহেদিগুলোতে আবরণ পড়বে সেই মেহেদি পুরুষ তো দিতে পারবেই না, মহিলাদের ক্ষেত্রে বলছি, যেই মেহেদি দিলে আবরণ পড়বে, রং হবে ঠিকই, রংটা আবরণের মতো হবে।
জি,
নেল পলিশ যেমন আবরণ, ওটা মোটা আবরণ পড়ে আর এটা পাতলা আবরণ হয়, যেটা আবরণ পড়বে সেটা আমরা ইউজ করব না, শুধু রং যেটা লাগে সেই রংটা আমরা ইউজ করব। যদি আবরণ পরে তাহলে সে পশমের গোড়ায় আমাদের ওখানে পানি পৌঁছবে না, আর পানি না পৌঁছালে অজু গোসল হবে না।
প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, ইবাদতের নূর, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করবে, বান্দাগী করবে, আল্লাহ তাআলা তাদেরকে নূর দান করবেন। আউলিয়া কেরামগণ বেশি পরিমাণে আল্লাহ পাকের ইবাদত বন্দগী করতেন। রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহা, ইনি অনেক বেশি ইবাদত করতেন, অনেক বেশি জিক্রুল্লাহর মধ্যে মশগুল থাকতেন। একবার তিনি রাত্রে উঠলেন আর নামাজ পড়তে শুরু করলেন। তো অনেকক্ষণ নামাজ পড়লেন, এরপর নফস বলছে একটু আরাম করে নাও, এরপর আবার তুমি নামাজ পড়বে। তো তিনি বসে গেলেন, এরপর আবার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন আর নিজের নফসকে বললেন, হে নফস, কেন আরাম করতে চাচ্ছ? একদিন ঘুমাবে, একদিন ঘুম আসবে, আর কিয়ামতের সকালে ঘুম ভাঙবে। তো এখন সময় আছে ইবাদত করার, ইবাদত করে নাও। আবার তিনি উঠলেন আর সারা রাত ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলে সারা রাত নামাজ পড়লেন, সারা রাত সেজদা করলেন। যখন আজান হলো তো তিনি দোয়া করছেন, মওলা এত ছোট্ট রাত বানালে, আর একটু বড় করে দিতে রাত, যাতে করে আরো বেশি তোমাকে সিজদা দিতে পারতাম। তো আউলিয়া কেরামগণ, বুজুর্গানে কেরামগণ, ইমামগণ, সাহাবা কেরামগণ রাত্রে উঠে বেশি বেশি নামাজ পড়তেন, ইবাদত বন্দগি করতেন, কেন? নূর হাসিল করার জন্য। দেখুন, কিয়ামতের দিনে পুলসিরাতের উপরে কোনো আলো হবে না, আর পুলসিরাত 15,000 বছরকার রাস্তা, সেটা চুলের চেয়েও সূক্ষ্ম, আর তরবারির নখের চেয়েও বেশি ধারালো। পুলসিরাত জাহান্নামের পিঠের উপরে তৈরি করা হয়েছে, 5,000 বছর সোজা চলতে, 5,000 বছর নিচে নামতে, আবার 5,000 বছর উপরে উঠতে, এইভাবে রাস্তা আছে। এখন সেখানে কোনো আলো নেই, খুব অন্ধকার রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই পুলসিরাত সে ব্যক্তি পার করবে যার কাছে যত নূর হবে। নূর কিভাবে হবে? যে দুনিয়াতে নূর অর্জন করেছে, আর অর্জন কিভাবে হবে? নামাজ পড়ে, রোজা রেখে, ইবাদত করে, সিজদা করে, সৎ আমল করে, আর রিজকে হালাল অর্জন করে। যার যত বেশি নূর হবে, সে নূরের মাধ্যমে সে তত তাড়াতাড়ি পুলসিরাত পার হবে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, যার অন্তরে আল্লাহ তাআলা নূর দান করে দেয়, তো সে আল্লাহ তাআলার মারেফত সম্পর্কে জানতে পারে। আজকে দেখুন, আমরা বলি আমার মন অনেক অস্থির, কিছু ভালো লাগছে না, নামাজও পড়ছি তো উদাসীনতার মাধ্যমে পড়ছি, কিছু ভালো লাগছে না, কি করি? তো দেখে নিতে হবে যে তার মন কঠিন হয়েছে কি না, তার মন কি চাচ্ছে বা কোথায় লেগে রয়েছে, এদিকেও দেখতে হবে। অনেক সময় দেখা যায় কি, মানুষের মন শক্ত হয়ে যায়, আর মন যখন শক্ত হয়ে যায় তো তখন ভালো কাজ থেকে সে দূরে সরে যায়। সিরি শক্তি রহমতুল্লাহি তাআলা, তার পীর মুর্শিদ হজরতে সৈয়দনা মারুফ কারখি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলছেন, হুজুর, আমার মন অনেক কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আল্লাহর ভয়ে কান্না আমার আসছে না, কি করি আমি? তো মারুফ কারখি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে সান্ত্বনা দিলেন এবং ইবাদত করতে বললেন। এভাবে করে এক বছর হয়ে গেল। হযরতে সাইয়েদুনা সিরি শক্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন কি, এক বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমার কাইফিয়াত, আমার অবস্থাটা পূর্বের মতোই রয়ে গেল, কঠিন হয়ে গেল, আমার হৃদয় তো অনেক কঠিন, কি করি আমি? একবার ঈদের সময় আমি দেখলাম কি, হযরতে সাইয়েদুনা মারুফ কারখি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক বাচ্চাকে কোথাও নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে শেখ, বাচ্চাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন, আর এই বাচ্চাটা কে? তখন মারুফ কারখি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আজ ঈদের দিন, আর এই বাচ্চা ইয়েতিম, এর কাছে আখরোট নেই, অন্যান্য বাচ্চারা আখরোট দিয়ে খেলা করছে, এই বাচ্চা গরিব, ইয়েতিম, এর কাছে আখরোট নেই, এই জন্য সে কান্না করছে। আমি তাকে হাত ধরে নিয়ে যাচ্ছি, একে আখরোট ক্রয় করে দিব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার কাছেও পয়সা নেই। আমি যাচ্ছি খেজুরের বিচি তালাশ করতে, সেগুলো আমি কুড়িয়ে বাজারে বিক্রি করব আর সেই টাকা দিয়ে এই বাচ্চাকে আখরোট ক্রয় করে দিব, এতে বাচ্চার মন খুশি হয়ে যাবে। তখন সিররি সখতি রহমতুল্লাহি তাআলা বলেন, হুজুর এই কাজটা আমাকে দিয়ে দিন, এই খিদমতটা আমাকে করতে দিন। ঠিক আছে, তাহলে ইয়তিমকে নিয়ে যাও। তখন সিররি সখতি রহমতুল্লাহি তাআলা সেই ইয়তিম বাচ্চাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, গুসুল করালেন, নতুন কাপড় পরিয়ে দিলেন আর আখরোট ক্রয় করে দিলেন। বাচ্চা খুশি হয়ে গেল, চেহারাতে হাসি চলে আসলো, মন উৎফুল্ল হয়ে গেল, দৌড় দিয়ে বাচ্চাদের দলের দিকে ছুটল। তখন তিনি বলেন, আমিও পিছনে পিছনে গেলাম, দেখি বাচ্চা কি করে। সেই বাচ্চাটা অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে আরম্ভ করে দিল আর বাচ্চা অনেক খুশি হয়ে গেল। হযরতে সাইয়েদুনা সিররি সখতি রহমতুল্লাহি তাআলা বলেন, খোদার কসম, আমি যে ইতিম বাচ্চার মুখে হাসি ফুটিয়েছি, এই হাসি ফুটানোর কারণে, তার মনে শান্তি পৌঁছানোর কারণে, তার খিদমত করার কারণে আল্লাহ তাআলা আমার অন্তরকে নরম করে দিয়েছে। এখন থেকে আমি আল্লাহ তাআলার খফে কান্না করতে পারি, ইবাদতের লজ্জত আরো বেশি আমার বেড়ে গেছে, আল্লাহ তাআলা আমার অন্তরে নূর দান করে দিয়েছে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকেই বলে অন্তর কঠিন হয়ে গেছে, কিছু ভালো লাগে না, তো কোনো ইয়তিম এর মাথায় হাত বুলিয়ে দিন, কোনো অসহায়ের পাশে আপনি দাঁড়িয়ে যান, কোনো গরিবকে আপনি সহযোগিতা করুন, কোনো রোগী আছে হসপিটালে চিকিৎসা করার মতো পয়সা নেই, তাকে আপনি ওষুধ ক্রয় করে দিন, তার সেবা করুন, আল্লাহ তাআলা আপনার অন্তরে নূর দান করে দিবে, আপনার অন্তরকে আল্লাহ তাআলা নরম করে দিবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরো কিছু জানার চেষ্টা করব। আমাদের মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ কল করেছেন, একটি কল শুনি, তারপরে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কালাম শুনব। জি ভাই, কল শুনিয়ে দিন। আপনাকে নাচ শুনিয়ে দিবেন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন।
আমি মাদানী চ্যানেল সবসময় দেখি, আমার কাছে অনেক ভালো লাগে, আমি মাদানী চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পেরেছি, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা কল শুনলেন, দেখুন উনি মদিনী চ্যানেল দেখেন এবং অনেক কিছু শিখেছেন, আমলও করছেন, তো আপনারাও বেশি বেশি মদিনী চ্যানেল দেখুন এবং পরিবারের মধ্যে যারা আছে যারা দেখে না তাদেরকে উৎসাহ প্রদান করুন, যাতে করে আমাদের আখরাত ভালো হয়ে যায়, আমল যাতে বেশি বেশি হয়। আর হ্যাঁ, যার কাছে যত আমল হবে কিয়ামতের দিন এসে তত নূর পাবে। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন।
মাই সত্তন মিথি কোরে গ্রাম পুলিশ থেকে বলছি, আমি একটা গজল শুনতে চাই। মারহাবা ইয়া মুস্তাফা।
মারহাবা ইয়া মুস্তাফা, মাশাআল্লাহ, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন।
আমার নাম মোজাম হোসেন, জেলা জয়পুরহাট, পাজি থানা। মাশাআল্লাহ,
ধন্যবাদ আপনাকে। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ মুহতাসিম, আমি রংপুর থেকে বলছি, আমাদের কাছে মাদানী চ্যানেল খুবই ভালো লাগে, আমরা মাদানী চ্যানেলকে ভালোবাসি, আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে উভয় জানে কল্যাণ দান করুন, মাশাআল্লাহ। জি ইব্রাহিম ভাই, কালাম শুনিয়ে দিন।
আমারি বলি রে বা ভাগ হলো সুপ্রসন্ন ঈদ মিলাদ
দুন নবি মরে খবা ইয়া মুস্তফা মরে খবা মর হবা মরে খবা ইয়া মুস্তফা দুখ মিলা দুন নবি রু সিলাইয়া তার কে দুখ মিলা দুন নবি রু সিলাইয়া তার কে কাম করো হে দয়া ময় কাম করো হে দয়া ময় ঈদ মিলা দুন নবি মরে খবা মর হবা মরে খবায়া মুস্তফা মরে খবা মর হবা মরে খবায়া মুস্তফা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন, গমন করছিলেন, যিনি আরশের নূরের মধ্যে লুকানো অবস্থায় ছিলেন। আহা
সুবহানাল্লাহ।
তো হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো যে সে ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে তার মুখকে আল্লাহর জিকিরে সিক্ত রাখত,
সুবহানাল্লাহ,
তার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকত, আর কখনো আপন পিতামাতাকে মন্দ বলার বা তাদের অসম্মান করার কারণ হয়নি। কয়েকটি আমল কিন্তু এখানে আরশের নূরের মধ্যে থাকার। নাম্বার এক হচ্ছে যে তার জবানকে, তার জিহ্বাকে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে সিক্ত রাখত, সর্বাবস্থায় জিকির করত। এখন এই জিকির দ্বারা আপনার পাঁচ ওয়াক্ত নামাজকেও বোঝানো হয়েছে। জিকির মানে হচ্ছে আল্লাহ পাকের স্মরণ। তো আল্লাহ পাকের স্মরণ আমাদের সর্বাবস্থায় সবসময় করতে হবে, উদাসীন হওয়া চলবে না। তো আমাদের লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমরা এই আল্লাহ পাকের জিকির থেকে কতটা উদাসীন রয়েছি সেটা আমরা একটু অবলোকন করি, একটু উপলব্ধি করি, তখন আমরা বুঝতে পারবো যে আমরা নূরের অধিকারী কতটুকু হব। দ্বিতীয় যে আমলটির কথা বলা হয়েছে, তার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকত। আর এখন আমাদের অবস্থা হচ্ছে মসজিদে আসলে আমাদের মন টেকে না, কখন বের হয়ে যাব, কখন এখান থেকে ছুটে যাব। নামাজ যদি দু মিনিট ইমাম সাহেব কোনো মানে কাজে লেট হয়ে যায়, ইকামাত দিতে যদি মুয়াজ্জিন সাহেব একটু লেট করে ফেলে, তখনই তার প্রতি ইঙ্গিত করা হয় আজকে লেট কেন হলো, এক মিনিট লেট কেন হলো, টাইম মতো দাঁড়াবেন হুজুর, টাইম যেন ওভার না হয়ে যায়। ঈদের নামাজ বলুন, জানাজা নামাজ বলুন, জানাজা নামাজের ক্ষেত্রেও দেখা যায় যে মৃত ব্যক্তি জলদি দাফন করা উচিত, তারপরও দেখা যায় যে ইমাম সাহেব একটু এই সুযোগ হাতছাড়া করেন না, যে এই সুযোগে হয়তো অনেকের মন দিল নরম রয়েছে,
কিছু
দুইটা কথা বললে, নসিহত করলে হয়তো এখন মেনে যাবে দিল, কে জানে কার দিল কখন নরম হয়ে যায়।
হ্যাঁ ইমাম সাহেব, এটাও মনে করে যে সামনে জানাজা আছে,
জানাজা
মাইয়াত আছে, হয়তো দেখে মানুষের মন নরম হয়ে যাবে, এই জন্য দুটো কথা বলে।
কিন্তু তখনও বাদশা যে কিছু মানুষ যো টাইম হয়নি, এখনও পিছন দিয়ে আওয়াজ দেয়া হয়, টাইম কি এখনও হয়নি? টাইম তো হয়েছে, কিন্তু এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত, কিন্তু আমরা বুঝি না। তো এই ইবাদতের সাথে আমাদের দিলকে লাগিয়ে রাখা,
হাদিসে পাকে আছে বাপু,
লাগিয়ে রাখা
মুমিনদের মসজিদে এমন যেমন নদীতে মাছ, কেননা ওই মাছকে যদি তুলে দেওয়া হয় তাহলে সে ছটফট করবে, ভাল লাগবে না, পানিতেই সে শান্তি পায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি মুমিন মসজিদে এমন যেমন পানিতে মাছ, আর মুনাফিক মসজিদে এমন যেমন পিঞ্জড়ায় পাখি। তো অনেকে এমন আছে কি মসজিদ থেকে তাড়াতাড়ি চলে যায়। আর বর্ণিত হয়েছে কি যে ব্যক্তি মসজিদকে ভালোবাসবে এবং মসজিদে বেশিক্ষণ অবস্থান করবে তো আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনে আরশের ছায়া দান করবেন। তো অন্তরে নূর ইবাদতের মাধ্যমেও সৃষ্টি হবে এবং মানুষের উপকার করেও সৃষ্টি হবে। বুজুর্গানে কেরাম মখলুকের খিদমত করতেন, মানুষের পাশে এসে দাঁড়াতেন। একটি ঘটনা বলছি যে বুজুর্গানে কেরামের আমল কেমন ছিল, নূর অর্জন করার জন্য কত সচেষ্ট তারা থাকতেন, আর মন যখনই একটু কঠিন হতো তো বুঝে নিতেন যে আমাকে কিছু এক্সট্রা আমল করতে হবে, কিছু এমন কিছু করতে হবে যাতে করে অন্তরে নূর চলে আসে, অন্তর প্রশান্তিময় হয়ে যায়। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা নিজের মজলিসে ছিলেন, লোকদেরকে ইলম ও হিকমতের কথা শেখাচ্ছিলেন। তো সেই শহরেই এক ব্যক্তি ছিল, আগে অনেক ধনী ছিল, পরে সে গরিব হয়ে গেল। তো তার মেয়ে বলল, বাবা আমি ককড়ি খাবো, এক প্রকারের ক্ষীরার মতো আমি খাবো। মেয়ে বলছে, তো সে ব্যক্তি তো আগে ধনী ছিল, গরিব হয়ে গেছে, আর মেয়ে আবদার করেছে। ছেলে যদি আবদার করে তো সেটাকে মানে একটু বাহানা করে সেটাকে একটু ঠিক আছে পরে দেওয়া যাবে, বাবা এভাবে বলে দিতে পারে, কিন্তু মেয়ে যখন আবদার করে তো বাবা চেষ্টা করে কি এনি হাউ যেভাবে হোক আমি এর আবদারটা পূরণ করে দিই। মেয়ের ব্যাপারটা একটু আলাদা। তো সেই ব্যক্তি কান্না করতে লাগলো, হায় রে মেয়ে চাচ্ছে আর আমি তাকে কাকরি এক প্রকারের ক্ষীরা আমি তাকে দিতে পাচ্ছি না, কি করি, মেয়ের মন ভেঙে যাবে। তো ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলার কাছে সেই ব্যক্তি গেল, কি তিনি তো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। তো সে যখন গেল সেখানে তো দেখলো অনেক লোকের ভিড়, কিছু বলতে পারলো না, ফিরে আসলো। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা যখন জানতে পারলেন কি অমুক ব্যক্তি এসেছিল, ভিড়ের কারণে সে কিছু বলতে পারলো না, তো খাদিমকে পাঠালো কি যাও জিজ্ঞেস করো কি সে কেন এসেছিল। খাদিম গেল, বলে আমি গিয়েছিলাম একটু দরকার ছিল, আমার কাছে পয়সা নেই, আমার মেয়ে কিছু খেতে চেয়েছিল তো আমি তাকে দিতে পারিনি। যখন সে খাদিম এসে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলাকে বললেন, সঙ্গে সঙ্গে তিন ব্যাগ আশরাফি ভরে সেই ব্যক্তির কাছে নিয়ে গেল আর বলল কি আমাকে ক্ষমা করে দিও, আমি সেই সময় তোমার সাথে কথা বলতে পারিনি ভিড়ের কারণে আর তুমি চলে গেলে, আমাকে ক্ষমা করে দিও এই জন্য কি তুমি আমার প্রতিবেশী, আমি তোমার খোঁজ নিতে পারিনি, তোমার আমি খেয়াল করতে পারিনি, এই কিছু খিদমত তোমার জন্য রয়েছে এটাকে গ্রহণ করে নাও। তো দেখুন বুজুর্গানে কেরাম এইসবও খিদমত করতেন যাতে করে অন্তর প্রশান্তি পায় আর নূর হাসিল হয়ে যায়। তো আমাদের উচিত হবে যাতে করে আমরাও গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়াই। আপনি যখন দাঁড়াবেন তাকে কিছু খেতে দিবেন একটু হেল্প করবেন তো দেখবেন আপনার অন্তর প্রশান্তি পাবে, এমন মনে হবে কি আমার অন্তর আলোকিত হয়ে গেছে। জি বাপু,
মসজিদের কথা বলছিলাম, মসজিদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা।
জি,
কুরআনুল মাজিদের মধ্যে এসেছে সূরা তওবা আয়াত নম্বর 18 মধ্যে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। কানজুল ইমান থেকে অনুবাদ, আল্লাহ পাকের মসজিদ সমূহ তারাই আবাদ করে যারা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ইমান আনে, নামাজ কায়েম রাখে এবং যাকাত প্রদান করে। এখানে দেখুন আল্লাহ পাকেরও ফরমান, এখানে মসজিদকে আবাদ রাখা, এর সাথে সম্পৃক্ত থাকা। কাল কিয়ামতের দিন সকল কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু মসজিদগুলো ধ্বংস হবে না।
জি,
আর এই মসজিদের খিদমতকারী যারা হবে তারা এই মসজিদ তাদেরকে নিয়েই জান্নাতে যাবে।
সুবহানাল্লাহ।
তো মসজিদের সাথে আমাদের সম্পৃক্ত থাকা উচিত, মসজিদের খিদমত করা উচিত, যতটুকু পারি ততটুকু খিদমত করা উচিত। আমি কমিটিতে নেই কিন্তু আমি এই মসজিদের মুসল্লিও না, অথবা এক্স ওয়াই জেড যাই হোক না কেন, তারপরও মসজিদে যদি আমি কোনো ময়লা পড়তে দেখি, কোনো আবর্জনা দেখি, ফ্যানটা চলছে অতিরিক্ত, হ্যাঁ, তো আমি আমার হাত দ্বারা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাহলে ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা নূর অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এটা আল্লাহ পাকের অনেক অনেক বড় দয়া হবে ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য। আরেকটি জিনিস হচ্ছে দুরুদে পাক। দুরুদে পাকের ফজিলত আমরা জানি, মাদানী চ্যানেলের মাধ্যমে খুব বলাই হয়ে থাকে সর্ব অবস্থায়। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মসজিদসমূহকে দুরুদে পাক দ্বারা সজ্জিত করো, কেননা তোমাদের আমার উপর দুরুদে পাক পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে।
সুবহানাল্লাহ।
কিয়ামতের দিন নূর, এটা আমাদের জন্য কতটা যে আপনি শুরুতেই পুলসিরাতের ভয়াবহতা আপনি একটু বয়ান করেছেন, যে তখন আমাদের জন্য নূর কতটা জরুরি হবে, আর যার নূর যত বেশি হবে সে ততই দ্রুতগামী হবে জান্নাতের দিকে। তো সেজন্য আমাদের দুরুদে পাকও আদায় করা উচিত, পাঠ করা উচিত। এর মানে হচ্ছে আমাদের বৈঠকগুলো, আমাদের যেখানে বসি অথবা যেখানে আমাদের আলোচনা হয়, সব জায়গাতে আমাদের আল্লাহ পাকের দিকরুলের সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ শরীফ পাঠ করার দ্বারাও আমাদের জবানকে সিক্ত রাখা উচিত। তাহলে এই দুরুদে পাকও আমাদের জন্য পুলসিরাতের উপর নূর হবে, কেয়ামতের নূর হবে ইনশাআল্লাহ তাআলা।
একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে তো কিয়ামতের দিনে তার জন্য নূর হবে, দলিল হবে, বুরহান হবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দিবে, কিয়ামতের দিনে না তার জন্য নূর হবে, না দলিল হবে, না বুরহান হবে, বরং তার ঠিকানা বড় বড় কাফির, ফিরাউন, হামান, এই বড় বড় কাফিরদের সাথে তার ঠিকানা হবে, মানে তাদের সাথেই সে কিয়ামতের দিনে উঠবে। তো আমাদের উচিত হবে যাতে করে আমরা নেক আমল করি। দেখুন, যে তাহাজ্জুদ পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তো আল্লাহ তাআলা তার চেহারার মধ্যেও নূর দান করে দিবে, তার কবরেও আল্লাহ তাআলা নূর দান করে দিবে। যে নামাজ পড়ে তো আল্লাহ তাআলা তার চেহারাতে নূর দান করে দেয়, তার হায়াতকে বাড়িয়ে দেয়, তার রিস্কের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দেয়, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে। যখন মৃত্যুবরণ করে তো আল্লাহ তাআলা মালাকুল মওত আজরাইল আলাইহিসসালামকে নির্দেশ দেয় কি তুমি তার কাছে ভালো আকৃতি নিয়ে যাও। যখন তাকে কবরে রাখা হয় তো তার কবরকে আল্লাহ তাআলা নূর দিয়ে আলোকিত করে দেয়। যখন সে কিয়ামতের দিনে উঠবে তো আরশের ছায়া সে পাবে। নামাজির যখন মিজানের পাল্লায় আমল ওজন করা হবে তো সেখানে তার আমলের পাল্লা ভারী হবে। নামাজি যখন পুলসিরাত পার হতে চাইবে তো নূরের মাধ্যমে সে তাড়াতাড়ি পুলসিরাত পার হয়ে যাবে। এবং যারা নামাজ পড়বে তো কিয়ামতের দিনে সে আল্লাহ তাআলার দিদার লাভ করবে। আর যে নামাজ পড়বে তো আল্লাহ তাআলা সেই নামাজিকে জান্নাতে প্রবেশ করাবে। তো নামাজ যে আছে না, নামাজ নূর অর্জন করার একটি মাধ্যম রয়েছে।
কাঞ্জুল উম্মালের একটি হাদিস শরীফ,
জি,
সপ্তম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা মধ্যে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমি প্রত্যেক নামাজের নামাজ কবুল করি না,
আল্লাহ,
বরং আমি তার নামাজই কবুল করি, যে আমার মহত্বের কারণে বিনয়ী অবলম্বন করে,
সুবহানাল্লাহ,
আমার হারামকৃত জিনিস থেকে নিজের আকাঙ্ক্ষাকে দূরে রাখে, আমার অবাধ্যতার প্রতি ধাবিত হয় না, ক্ষুধার্তকে খাবার খাওয়ায়, বস্ত্রহীনদের কাপড় পরিধান করায়, বিপদগ্রস্তদের প্রতি দয়া করে,
আল্লাহ,
মুসাফিরদের থাকার স্থান দেয়,
সুবহানাল্লাহ,
এবং এসব কিছু আমার জন্যই করে,
আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ,
আমার সম্মান ও মহত্বের শপথ, আল্লাহ তাআলা বলেন, আমার সম্মান ও মহত্বের শপথ, তার চেহারা নূর আমার নিকট সূর্যের আলোর চেয়ে বেশি উজ্জ্বল,
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ,
এছাড়া তার অজ্ঞতাকে নম্রতা ও অন্ধকারকে আলোকিত করে দিব, সে আমাকে ডাকবে আমি লাব্বাইক বলবো,
আল্লাহ,
আর আমার নিকট প্রার্থনা করবে আমি দান করবো,
সুবহানাল্লাহ,
আমার উপর শপথ করবে আমি তার শপথ পূরণ করব, তাছাড়া তাকে নিজের নৈকট্য দান করে তার রক্ষণাবেক্ষণ করব,
সুবহানাল্লাহ,
এবং আপন ফেরেশতাদের মাধ্যমে তার নিরাপত্তা দান,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
শুনে মানে যে শুনবে তার যে পড়বে শুনবে শুনেই কত মজা আসতেছে,
সুবহানাল্লাহ,
মজা লাগতেছে, দিল খুশি,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
যে আল্লাহ পাক এত 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 ওয়াদা করেছে, কত এই কাজগুলো কিন্তু আমরা অহরহ করি, কিন্তু এগুলো
জি, কিন্তু এখানে নিয়ত, শুধু একটু নিয়তটা যদি আল্লাহ পাকের জন্য যদি হয়, এখন অনেক সময় দেখা যায় কি সেলফি নি, মানুষ দেখবে, মানুষ আমাকে দানবীর বলবে, পেপারে টিভিতে আমার নাম আসবে, তো যদি এই নাম এই এগুলো অন্তর থেকে বের করে দিয়ে যদি শুধু আল্লাহ তাআলার জন্য যদি আমরা করি, তো এই ইনাম, এই প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য রয়েছে। সে যদি ওয়াদা করে নেয় তো আল্লাহ তাআলা ওয়াদা পূরণ করে দিবে,
পূরণ করে দিবে।
সুবহানাল্লাহ,
আমাদের শুনতেও মজা আসতেছে, তো করলে আরো কত মজা আসবে।
সুবহানাল্লাহ,
যার অন্তরের মধ্যে নূর হবে, যার চেহারার মধ্যে নূর হবে, তো তার চেহারা কালো হলেও দেখতে মজা লাগে। তার সাথে যার কাছে নূর থাকবে তার সাথে কথা বলতেও ভালো লাগে, তাকে দেখলেও আল্লাহর কথা স্মরণ আসবে। যেমন তাহাজ্জুদের কথা আসছে, তাহাজ্জুদের নামাজ যিনি আদায় করবেন কন্টিনিউ, তো আল্লাহ পাক তার চেহারার মধ্যে ইবাদতের নূর দান করবেন। দেখবেন যারা ইবাদত গুজার হয়, পারহেজগার হয়, মুত্তাকি হয়, তাদের দেখলেই একটা ভালো লাগা সৃষ্টি হয়ে যায়, তাদের দেখলেই অন্তরের মধ্যে একটু অন্যভাবে কাজ করে, তার মধ্যে মায়া মমতা মহব্বত সৃষ্টি হয়ে যায়।
সুবহানাল্লাহ,
এর কারণ হচ্ছে আল্লাহ পাক আপনি আল্লাহর জন্য যে ইবাদত করে, আল্লাহর জন্য যে নামাজ আদায় করে, আল্লাহর জন্য যে ইবাদত করবে, আল্লাহর জন্য যে তাহাজ্জুদ করবে, আল্লাহর জন্য যে নফল ইবাদত করবে, আওয়ামিন পড়বে, ইশাক সাস্ট পড়বে, রোজা রাখবে, নফল রোজা, তাহলে দেখা যাবে যে ওই ব্যক্তি নিজে প্রকাশ করছে না, এবং কিছু মানুষ আছে নিজের আমলকে প্রকাশ করে। এখানে কিছু মানুষ আছে আমলকে প্রকাশ আল্লাহ পাকের জন্য করেন, প্রকাশ না করে আল্লাহ পাকের জন্য করেন, তাহলে আল্লাহ পাক, যা কিতাবে বর্ণিত রয়েছে, আল্লাহ পাক তার ইবাদতের যে তিনি যে ইবাদত করছেন এটা চেহারার মধ্যে প্রকাশ করে দিবেন।
সুবহানাল্লাহ,
মানুষ তাকে দেখে চিনবে সে ইবাদত গুজার।
সুবহানাল্লাহ,
সে পরহেজগা, সে মুত্তাকি, এমন নূর তার চেহারায় দান করবে। আচ্ছা, দেখবেন যে কিছু মানুষ দেখতেও সুন্দর কিন্তু চেহারা মলিনতা, চেহারার মধ্যে ফ্যাকাশে ভাব, দেখতে একটা ভাল লাগছে না। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, যদি কেউ ই করে ট্রাই করে দেখতে পারে, যে ফজরের নামাজ, ফজরের নামাজ পড়া ব্যক্তি এবং ফজরের নামাজ না পড়া ব্যক্তি, একদিন পড়ে দেখেন, ট্রাই করে দেখেন, ফজরের নামাজ পড়ে পড়েছে তার চেহারাও সকালবেলা দেখা হোক, আর যে পড়ে নাই তার চেহারাও সকালবেলা দেখা হোক, দুজনের চেহারার মধ্যে আকাশ এবং জমিনের পার্থক্য থাকবে। কন্টিনিউ নামাজই নয়, আমি সেটা বলছি না, সেটা তো আলাদা একটা সাবজেক্ট কথা থাকবে। নর্মালি কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করেন এবং যিনি পড়েন না, তাদের চেহারার তফাত দুইজন দেখলেই বুঝতে পারবে যে আসলেই এ ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন। ফজরের নামাজ যার মিস হয়ে যায় তার অবস্থা কী হবে, তার চেহারা নূর কোত্থেকে আসবে? এজন্য ইবাদতের সাথে আমাদের নিজেকে নিয়োজিত রাখতে হবে, ইবাদত আমাদের করা উচিত এবং রিয়াজত করা উচিত। এগুলো যদি আমরা করতে থাকি তখন আমাদের জন্য উত্তম হবে, আর নয়তো দেখবেন যে আমরা করবো না, আমাদের অন্তর কালো হয়ে যাবে, নূর আসবে না। এবং মরিচা লেপন করে দেয় কৃতকর্মের জন্য। তিরমিজি শরীফের মধ্যে আসছে এবং এটা সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 14 এর মধ্যে আসছে, যে তাদের অন্তরগুলোর উপর মরিচা লেপন করে দিয়েছে তাদের কৃতকর্মগুলো।
আল্লাহ
আমাদের কৃতকর্মগুলো, আমাদের পাপগুলো আমাদের অন্তরে মরিচা লেপন করে দেয়, আমরা নূর কোত্থেকে আসব? আলো এবং অন্ধকার এক জায়গায় থাকতে পারে না।
জি,
অন্ধকার অন্ধকার হলে আলো থাকে না, আর আলো থাকলে অন্ধকার থাকে না। তো আমরা যদি নিজেকে আলোকিত করতে চাই, আমরা যদি নিজেকে নূরান্বিত করতে চাই, তাহলে আপনাকে আমাকে এই ইবাদতের বীজ বপন করতে হবে, ইবাদতের মধ্যে নিয়োজিত রাখতে হবে। শাওয়াল মাস অতিবাহিত হচ্ছে, রমজানের রোজা আমরা রেখেছি,
মাহে রমজানুল মুবারক বিদায় নিল, মাহে রমজানুল মুবারকেও নামাজ কন্টিনিউ পড়া হয়েছে, তারাবিও পড়া হয়েছে, তাহাজ্জুদও পড়া হয়েছে, নফলও পড়া হয়েছে, কোরআন পাকের তেলাওয়াতও হয়েছে, তসবি নিয়ে তসবিও পড়া হয়েছে, ভালো ভালো নেক আমল করাও হয়েছে। এখন মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে, আমরা যাতে এমনটি না করি যে আগে কন্টিনিউ নামাজ হতো, এখন নামাজ হচ্ছে না, আগে কন্টিনিউ কোরআন পাকের তেলাওয়াত হতো, এখন হচ্ছে না, তাসবিহ পড়া হতো, এখন পড়া হচ্ছে না, না এমন করা যাবে না। মাহে রমজানুল মুবারকে যেভাবে আমাদের আমল কন্টিনিউ ছিল, এই শাওয়াল মাসেও যাতে কন্টিনিউ থাকে এবং সব মাসেই যাতে আমাদের আমল যাতে কন্টিনিউ থাকে, কারণ আমল হলেই আমাদের চেহারাতে, আমাদের কলবে, হৃদয়ে, কবরে আল্লাহ তাআলা নূর দান করে দিবে।
তো সেদিন ইসমাইল, আবু ইসমাইল মুর্রা রহমতুল্লাহ যখন ইন্তেকাল হলো, তখন পরিবারের মধ্য থেকে কেউ তাকে এই অবস্থায় স্বপ্নে দেখলো যে তার সিজদার স্থান উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আলো ছড়াচ্ছে। সিজদার স্থান আলো ছড়াচ্ছে। তখন আরজ করলো, আপনার চেহারায় এটা কি? তখন আবু ইসমাইল মুর্রা রহমতুল্লাহ আলাই বললেন যে মাটি আমার কপালে প্রভাব বিস্তারের কারণে আলোকিত করে দেয়া হয়েছে। আরজ করা হলো, আখিরাতে আপনার কি মর্যাদা অর্জন হয়েছে? বললেন, উত্তম ঘর, এখান থেকে না প্রত্যাবর্তন করে না তাদের মৃত্যু আসে। তো এই যে আপনার সিজদার কারণে, মাটি লাগার কারণে সেই জায়গাটাকে আল্লাহ পাক নূরানিত করে দিয়েছে, নূর করে দিয়েছে, আলোকিত করে দিয়েছে, সুবহানাল্লাহ। এটাও বর্ণিত আছে যে ইন্তেকালের পর কেউ সেদিন ইসমাইল মুর্রা রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখলো, তার সিজদার স্থান নূরানি হয়ে গেছে। তখন জিজ্ঞাসা করলো, আপনি কোথায়? উত্তর দিলেন, আমি এরকম ঘরের মধ্যে আছি যার সদস্যরা অর্থাৎ বসবাসকারীরা না এখান থেকে বের হবে না মৃত্যু আসবে। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক।
সুবহানাল্লাহ।
দেখুন সিজদার কত ফজিলত রয়েছে।
বাপু, আমাদের সবাইকে নিয়ত করে নেওয়া উচিত, যারা আমরা মাদিনী চ্যানেলে দেখছি, যারা টিভি স্ক্রিনের মাধ্যমে দেখছেন, যারা শুনছেন, সবাইকে নিয়ত করে নেওয়া উচিত যে আমলই কাজে আসবে, আমল ছাড়া কবরে কোনো কিছু কাজে আসবে না। আমার দাপট, আমার সার্টিফিকেট, আমার নাম, আমার ধন সম্পদ, গাড়ি বাড়ি, এগুলো কোনো কাজে আসবে না, শুধু কাজে আসবে আমল। আর আমলই জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। চলুন আমরা সবাই নিয়ত করে নিই এখন থেকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল বেশি বেশি নেক আমল করব, নামাজ পড়ব, দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সালাম জানাই।
Ya Nabi Salam Alayka, Ya Rasul Salam Alayka, Ya Habib Salam Alayka, Salawatullah Alayka, Jodiyo Ami Gunahgar, Tobu আমি তোমার আমার স্বপনে আসো না মদনী মদিনে বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা খুসালাম শমহে বজি বেগে দায়ত পেলা খুসালাম গৌসুলা জমে মামত কা ওন্ন কা জলবায়ে শানে কুদরত পেলা খুসালাম ডালে দি কলব মে আজমতে মুস্তফা সৈয়দি আলা হযরত পেলা খুসালাম ফজো সে জিনকে লা খুনা মাজিবা
کوئی امامی سجے اس امیر اہلِ سنت پہ لاکھوں سلام مصطفیٰ جانِ رحمت پہ لاکھوں سلام شمعِ بجی میں ہدایت پہ لاکھوں سلام
صلاۃ والسلام علیک یا رسول اللہ سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و توب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و توب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و توب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ و علی آلک و صحابک یا نور اللہ لا الہ الا انت
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।